ধন্যবাদ সাবরিনা চৌধুরী। সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনলেন আজকের বিষয় হচ্ছে পাস্তুরিত দুধে রাসায়নিক দ্রব্যের উপাদান পাওয়া গেছে এবং খাদ্যে ভেজাল। তো এই বিষয়টি আজকের আলোচনায় আনার মূল কারণ আমরা গত সপ্তাহেই দেখেছি বিভিন্ন গণমাধ্যমের প্রধান শিরোনাম হয়েছে দুধে ভেজাল, মানে দুধে রাসায়নিক উপাদান পাওয়া গেছে যার কারণে বেশ কয়েকটি কোম্পানির দুধ নিষিদ্ধ করা হয়েছে, উৎপাদন নিষিদ্ধ করা হয়েছে। এবং এরই প্রেক্ষিতে আমরা আজকের এই দুধে ভেজালের সূত্র ধরে বাংলাদেশে খাদ্যদ্রব্যে যে পরিমাণে ভেজাল দেওয়া হয় সে নিয়ে আলোচনার জন্য দুজন বিশেষজ্ঞকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আছেন ডক্টর নাকিবউদ্দিন, জনস হপকিন্স স্কুল অব মেডিসিনের গবেষক। ডক্টর নাকিবউদ্দিন, আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ।
আমাদের সঙ্গে ঢাকা থেকে যুক্ত হয়েছেন ডক্টর লেলিন চৌধুরী, তিনি কনভেনর ন্যাশনাল ফুড অ্যান্ড সেফটি মুভমেন্ট, এই বিষয় নিয়ে তিনি আলোচনা করেন এবং লেখালেখি করেন, অ্যাডভোকেসি করেন। ডক্টর লেলিন চৌধুরী, আপনাকে স্বাগত।
ধন্যবাদ আপনাকে।
আচ্ছা, আমি প্রথমেই বলছিলাম যে এই বিষয়টি নির্ধারণ করার প্রেক্ষিত হচ্ছে যে কিছুদিন আগে বাংলাদেশে বেশ কয়েকটি বড় বড় কোম্পানির দুধে রাসায়নিক উপাদান পাওয়া গেছে এবং তারই প্রেক্ষিতে সেই সব দুধের উৎপাদন বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কোর্ট থেকে। তো আমি ডক্টর লেলিন চৌধুরী আপনার কাছে প্রথমে আসছি যে এই রকম দুধে ভেজালের আগে বাংলাদেশে প্রচুর পরিমাণে খবর পাওয়া গেছে নানান রকম খাদ্যদ্রব্যে ভেজালের বিষয়ে, সেগুলো আস্তে আস্তে আসবো। তো এখন এই দুধের বিষয়টি সামনে আসার প্রেক্ষিতে কি করছে এবং বাংলাদেশে কি চলছে এটা নিয়ে? আমরা যদিও গণমাধ্যমে দেখছি এটা নিয়ে আলোচনা হচ্ছে, লেখালেখি হচ্ছে, কিন্তু বাস্তবে মানুষের মানে অবস্থা কি, এটা নিয়ে রিয়াকশনটা কি?
দুধে দূষণের ব্যাপারটি কিন্তু বেশ আগে, অর্থাৎ গত বছরের শেষ দিকে ICDDRB কয়েকটি দুধের উপাদান নিয়ে পরীক্ষা করেছিল তাদের ল্যাবে, এবং সেখানে দেখা গিয়েছিল সেই দুধের নমুনাগুলিতে ডিটারজেন্ট, ভারী ধাতব বস্তু এবং আরো কিছু অ্যান্টিবায়োটিক পাওয়া গিয়েছিল। এরপর জনস্বাস্থ্য প্রতিষ্ঠান, যেটি সরকারি একটি প্রতিষ্ঠান, সেখানে কিছু পরীক্ষা হয়েছিল, এটি নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অনুরোধে, সেখানেও বেশ কিছু দূষণ পাওয়া গিয়েছিল। বিষয়টা কিন্তু এই যে দুটো পরীক্ষার পরে দুধে দূষণ অথবা ভেজাল, এটি কিন্তু আলোচনায় আসে নাই। আলোচনায় এসতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিক্যাল রিসার্চ সেন্টারের প্রধান প্রফেসর ABM ফারুক, তাদের একটি পরীক্ষার ফলাফল গত জুনের শেষ সপ্তাহে প্রকাশ করলো, এবং প্রকাশ তিনি দেখেছিলেন বেশ তার সংগৃহীত নমুনার সাতটিতেই অ্যান্টিবায়োটিক, ডিটারজেন্ট এবং আরো কিছু দূষণ পাওয়া, ভারী ধারক বস্তু পাওয়া গিয়েছিল। এটি আসার পরে হঠাৎ করে আমরা একটি ভিন্ন ব্যাপার দেখলাম। আমাদের ধারণা ছিল এই জাতীয় গবেষণার ফলাফলের বিপক্ষে যুক্তি দিয়ে প্রতিবাদ করবে যে কোম্পানিগুলোর দুধ দূষিত বলে প্রমাণিত হয়েছে তারা, কিন্তু আমরা অবাক হয়ে লক্ষ্য করলাম প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, তিনি একটি অনুষ্ঠানে হঠাৎ করে ঘোষণা করলেন প্রফেসর ABM ফারুক যে গবেষণাটি করেছে এটি বৈজ্ঞানিক পদ্ধতি মেনে হয়নি। দ্বিতীয়ত তিনি বললেন কোন পিয়ার গ্রুপ জার্নালে, পিয়ার রিভিউ জার্নালে প্রকাশিত হওয়া ব্যতিরিকে এটি জনসমক্ষে প্রতিষ্ঠা প্রকাশ করা যায় না, এবং অতিরিক্ত সচিব মহোদয় আরো ভয় দেখালেন যে প্রফেসর ফারুকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং তাকে জেল খাটানো হবে। এই বিষয়টিতে হঠাৎ করে মানুষজন চমকে উঠলো যে একজন অতিরিক্ত সচিব, যিনি প্রশাসন ক্যাডারের একজন উচ্চ পর্যায়ের কর্মকর্তা, যার নিজের গবেষণার বিষয়ে কোনো দক্ষতা থাকার কথা না প্রথমত, এবং প্রফেসর ABM ফারুক যিনি একজন প্রথিতযশা গবেষক এবং প্রফেসর যার অধীনে অন্তত 5টি PhD ডিগ্রি থিসিস কমপ্লিট হয়েছে এবং তিনি প্রচুর সংখ্যক সুপ্রচুর সংখ্যক PhD থিসিস রিভিউয়ার এবং আন্তর্জাতিক জার্নালে তার প্রবন্ধ প্রকাশিত হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পিয়ার রিভিউ জার্নাল এটিকে তিনি এডিটোরিয়াল বডিতে অনেক বছর সম্পাদক হিসেবে ছিলেন, তাকে গবেষণা শেখাতে গেলেন একজন প্রশাসনিক কর্মকর্তা, এই বিষয়টা আমরা সবাই চমকে উঠি এবং তারপর দুধের ব্যাপারটি আলোচনায় আসে এবং আলোচনায় আসার পর যে কাজটি হলো খুব যথাযথভাবেই উচ্চতর আদালত বিষয়টি আমলে নিলেন এবং তারা বেশ কয়েকটি 12টি দুধের নমুনাকে 4টি নির্দিষ্ট করবার ল্যাবে এটি পরীক্ষা করতে বললেন এবং এটি 4টি নির্দিষ্ট করার ল্যাবে পরীক্ষা করার পর দূষণগুলোর কথা বলা হয়েছিল, অ্যান্টিবায়োটিক, ভারী ধাতব এবং অন্য কিছু সবগুলোই কিন্তু পাওয়া যায়। ফলে কিন্তু 5 সপ্তাহের জন্য উচ্চতর আদালত এদের বিপণন উৎপাদন বন্ধ করেছে এবং এই সময়ে তারা কি করতে পারে সেই ব্যাপারটি করার জন্য কোম্পানিগুলোকে বলেছে। এই প্রেক্ষাপটে যে বিষয়টি আসে সেটি হলো বাংলাদেশে শুধু তো দুধ নয়, আমরা নিরাপদ খাদ্য আন্দোলন যারা বিশ্বমুক্ত জাতীয় নিরাপদ খাদ্য আন্দোলনের ব্যানারে কাজ করছি, আমরা দেখেছি বাংলাদেশে কোন থেকে দূষণ নেই, কোন জায়গাটা কোন খাদ্যে ভেজাল নেই, এটি খোঁজার জন্য একটি সার্চ কমিটি করা যেতে পারে। মানে আমাদের খাদ্য দূষণটা এই পর্যায়ে চলে গিয়েছে।
আচ্ছা, আপনার কাছে আমি আর একটু পরে আসছি এই সব বিষয়ে আলোচনার জন্য। ডক্টর নাকিবউদ্দিন, আপনি শুনলেন ডক্টর লেনিন এই ঘটনার মানে ব্যাকগ্রাউন্ড বললেন যে কিভাবে এই আবিষ্কারটা হলো। তিনি বললেন যে অধ্যাপক এ বি এম ফারুক প্রথম যে বিষয়টি আবিষ্কার করেছিলেন যে শক্তিশালী অ্যান্টিবায়োটিক ডিটারজেন্ট ও ফরমালিন পাওয়া গেছে দুধে, কিন্তু তার কথা নিয়ে অনেক আলোচনা সমালোচনার পর যখন কনজিউমার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এটা নিয়ে চ্যালেঞ্জ করা হলো, এরপর দ্বিতীয় পর্যায়ে এগুলো করে এরপর হাইকোর্ট এই নির্দেশ দিয়েছে। তো যাই হোক, এই দুধের বিষয়টি আর সামনে আসার কারণে বাংলাদেশে খাদ্যদ্রব্যে যে পরিমাণে ভেজাল বা ভেজাল যেটাই বলেন না কেন, শিশু খাদ্য থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সব রকম খাদ্যেই বাংলাদেশে ভেজাল, ভেজালের ছড়াছড়ি, বিষাক্ত রাসায়নিক দ্রব্য, ফরমালিন, ক্যালসিয়াম, ইউরিয়া, হাইড্রোস, নানান রকম রাসায়নিক উপাদান পাওয়া যায় এইসব। তো এই এইসবের কারণে এইসব কেন হয় এবং এগুলো থেকে মুক্তির উপায় কি?
ধন্যবাদ আপনাকে। আমি শুরু করছি আমার বক্তব্য একটা সংখ্যা দিয়ে, যে সংখ্যাটা হচ্ছে 52। 52 সংখ্যাটা আমাদের সাথে খুব হৃদয়ের সাথে জড়িত, ওতপ্রোতভাবে জড়িত। 52 শুনলেই আমাদের ভাষা আন্দোলনের কথা মনে হয়। সে একইভাবে মধ্য মে মাসে একটা সংবাদ, আমরা যারা বাইরে থাকি আমরা চমকে উঠলাম। আমার পূর্ববর্তী বক্তা খুব সুন্দরভাবে বলেছেন যে যেই সংবাদে আমরা চমকে উঠলাম সেটা হলো যে 52টি খাদ্যপণ্য অবিলম্বে বাজার থেকে প্রত্যাহার করার নির্দেশ দিয়েছেন মহামান্য আদালত, বাংলাদেশের আদালত। এই যে ইন্টারভেনশন আদালতকে নিতে হলো, 52 শব্দটা শুনে আমি চমকে উঠলাম। তাহলে কি আমরা এর বিরুদ্ধে আবার মানুষকে আন্দোলন করতে হবে, আবার মানুষকে জেগে উঠতে হবে? এটা কেন হচ্ছিল না, এই ব্যাপারটা তখন আমার খুব মাথায় আসলো। এবং আমার আরেকটা কথা যেটা খুব মাথায় এসছে সেটা হচ্ছে যে মহামান্য আদালত বলেছেন সাম্প্রতিক মাদক বিরোধী যুদ্ধের মতোই ভেজাল খাদ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। এটা একটা সাংঘাতিক ব্যাপার। আপনি যে বিভিন্ন খাবারে ভেজালের কথা বললেন, আমি এক বাক্যে চোখ বুলিয়ে যাই যে কিসে 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 নেই। দুধে অধ্যাপক ফারুক যেমন পেয়েছেন অ্যান্টিবায়োটিক এবং নানা রকম ধাতব পদার্থের উপস্থিতি, সেরকম একটা খুবই কৌতূহলোদ্দীপক তথ্য আমি পড়লাম যে আজকাল বাংলাদেশে দুধ বানাতে নাকি কোনো গাভীরও কষ্ট করে প্রয়োজন হয় না। এটা কি ভয়ঙ্কর কথা? ছানার পানির সঙ্গে কেমিক্যাল মিশিয়ে সহজেই তৈরি করা হয় এমন বিষ, পরে খাঁটি দুধ হিসাবে তা চালান হয়ে আসে বিভিন্ন জায়গায়। এটাকে সতেজ রাখতে মেশানো হয় ফরমালিন, পানি গরম করে তাতে অ্যারোরুট মিশিয়ে সহজেই নকল দুধ তৈরি করা হয়। তাহলে আমরা কি খাচ্ছি, আমাদের শিশুদের কি খাওয়াচ্ছি? তো এই হলো একটা ব্যাপার। সেরকম আপনি যেমন আর ব্যাপারগুলোর কথা বললেন, বেকারি অস্বাস্থ্যকর খাবার, বিষাক্ত এনার্জি ড্রিঙ্ক এবং জুস, মশলার রঙে ইট ও কাঁচের গুঁড়া, এগুলো আমরা পড়ছি। ফলমূল পাকানোর কথা তো বাদই দিলাম, একটা কৌতুক তো আছেই মাছের ব্যাপারে, যে বলা হয় যে আমাদেরকে যদি আমাদের মৃত্যুর পরও আগামী 100 বছর পরেও আমাদেরকে খুললে দেখা যাবে আমরা সেই সতেজ রয়েছি, এত ভেজালযুক্ত ফরমালিনযুক্ত মাছ খাওয়া হয়েছে, এই এই ধরনের একটা কৌতূহল একটা জোকস করা হয়, যা ফলে ছয় দফা কেমিক্যাল মেশানো হয়। যে মুড়ি খেয়ে আমরা আড্ডা দিই বা আমরা যেরকম সময় কাটাই, সেই মুড়িতে ইউরিয়া, দূষিত পানি বোতলে, দুধটা পুরাতন নকল সেটাই তো বললাম, এই এই রকম বিভিন্ন ব্যাপারে আমরা মানে আতঙ্কিত। তো এগুলো খবরগুলো পড়ে আমার মনে হচ্ছে আসল আমাদের রোগটা কোথায় জানেন?
জি,
আসল রোগটা হচ্ছে আমাদের হৃদয়ে, মস্তিষ্কে, মূল্যবোধে। যিনি যে বিজ্ঞানী অধ্যাপক ফারুক, যিনি গবেষণা করে প্রমাণ করলেন যে এখানে এত ক্ষতিকর অ্যান্টিবায়োটিক এবং এত ক্ষতিকর পদার্থ রয়েছে আমাদের মানব দেহের জন্য, বাংলাদেশের ভাই বোনদের জন্য, এবং যারা এর বিপক্ষে এমনকি কথা বলার মতো সাহস দেখালেন, তাদেরও তো ভাই বোন রয়েছে, বাবা মা রয়েছে, এবং যারা এই নিয়ে গবেষণা করছেন, এবং এই যে কনজিউমার আন্দোলনে যে ভাই একটু আগে বললেন, যারা এই নিয়ে সচেতনতা গড়ে তুলছেন, তাদেরও তো ভাই বোন রয়েছে। এই যে যেই জনখাদ্যটা জনখাদ্যের বিভিন্ন স্টেপ পার হয়ে মানুষের শরীরে প্রবেশ করছে, এটা তো সব মানুষের এই ভাই বোনদের, বাবা মার, আত্মীয় স্বজনের, আমার যারা আমরা বাইরে আছি, কিন্তু আমাদের যারা রয়েছেন বাংলাদেশে পড়ে, তারা সবাই খাচ্ছেন, আমরা গেলে আমরাও খাচ্ছি। আমাদের নৈতিকতা বোধটা তাহলে কোথায় গিয়েছে? লোভের জন্য আমরা অতটুকু, অর্থাৎ সোজা কথা, আমরা নিজেদের সম্পর্কে মানুষজনকেই সোজা কথা বিষ তুলে দিচ্ছি, যারা এটার বিরুদ্ধে আন্দোলন করতে চাচ্ছেন না বা যারা চাচ্ছেন, কিন্তু আমরা ভালো দিকটাও দেখছি। মানুষ এখন জেগে উঠেছে, সবাই, সরকারের বিভিন্ন এজেন্সি থেকে শুরু করে অনেকেই হয়তো এখন নড়ে চড়ে বসছেন, অনেকেই কথা বলছেন, পদক্ষেপ নিচ্ছেন।
আচ্ছা, আমাদের একজন শ্রোতা বন্ধু যোগ দিয়েছেন, দেখি তিনি কি প্রশ্ন করতে চান। হ্যালো,
হ্যালো,
জি, ডালিম, ডালিম কুমার পঞ্চগড় থেকে বলছেন না?
যেহেতু আমার সব বক্তব্যই বিশ্লেষক বলে দিয়েছেন, তো আমি শুধু একটা প্রশ্ন করব যে আমি মনে করি মানুষের নৈতিকতা বোধের পাশাপাশি এখানে গুড গভর্নেন্স অর্থাৎ সুশাসনেরও একটা দায় আছে। আমার কথার সাথে আপনাদের বিশ্লেষক মহল কি বা ভয়েস অব আমেরিকার বিশ্লেষক মহল কি আজকের এই আলোচনায় একমত হবেন যে বাংলাদেশের যে বর্তমান যে খাদ্যে ভেজাল বা অন্যান্য যে প্রশাসনিক দুর্বলতার কারণে যে বর্তমান যে খাদ্যের ভেজালের মতো যে ভয়াবহ একটা কথা শুনতে পাচ্ছি, সেটা কি শুধু নৈতিকতা বোধ
আমাদের একজন বন্ধু ফেসবুকে লিখেছেন, লিয়াকত চৌধুরী, ভেজাল হচ্ছে একটি পণ্যগ্রাহী সংস্কৃতি, আইন ও পাল্টা সংস্কৃতির মাধ্যমে রোধ করা যেতে পারে, একটি মন্তব্য করেছেন যে কথা ইনিও বললেন। শঙ্কর হালদার লিখেছেন, খাবার খাবারে ভেজাল বিষয়টি নতুন কোনো বিষয় নয়, আমাদের দেশে এটা চলছে। মাসুদুর রহমান লিখেছেন, বাংলাদেশে মানুষ ভেজাল দিতে অভ্যস্ত, ভেজাল খেতে অভ্যস্ত, স্পঞ্জের মিষ্টি নাকি টিস্যু দিয়ে তৈরি করা হয়। ডক্টর নাকিব যেরকম অনেকগুলো খাবারের কথা বললেন, স্পঞ্জের মিষ্টি, তারপরে আরো অনেক কিছু আর্টিফিশিয়ালি তৈরি করা কথা আমরা শুনেছি, ডিম তৈরি করার কথা শুনেছি, ইভেন মুরগি তৈরির কথাও শোনা যাচ্ছে যে আর্টিফিশিয়ালি করা হচ্ছে। লিয়াকত চৌধুরী লিখেছেন, টাকা বোধের কাছে সব বোধ হারিয়ে যাচ্ছে, যাবে। এই প্রশ্নে এখন আগের ভদ্র ডালিম কুমারের প্রশ্ন এবং এই টাকা বোধ, এই টাকা বোধ বলতে উনি বলছেন যে লোভ আর কি, তো গুড গভর্নেন্স, নৈতিকতা এবং আরো যা যা আছে আর কি, সামাজিক দায়বদ্ধতা, পরিবারের মানুষ অসুস্থ হবে জেনেও এসব করছি, তো সবকিছু কি এই লোভ বা টাকা বোধই দায়ী? ডক্টর লেলিং চৌধুরী,
একটি বিষয় আমাদের মনে রাখতে হবে, সভ্যতার পথ পরিক্রমায় মানুষ একটা জিনিস বুঝতে পেরেছে, সেটি হলো মানুষের ভেতর দুটো সত্তা থাকে, একটি পশু সত্তা, একটি মানব সত্তা। মানব সত্তা মানবিকতার বিকাশ দ্বারা পরিচালিত হয় এবং পশু সত্তা পশুর মতো বিকশিত হয়ে প্রকাশিত হয়ে মানব সত্তাকে বারবার আঘাত করে। এই জন্যই কিন্তু সভ্য মানুষ আইন আবিষ্কার করেছে, আইন প্রণয়ন করেছে, তার প্রয়োগ করে এই পশুত্বকে দমন করার জন্য। শুধু বাংলাদেশে না, পৃথিবীর সব জায়গার মানুষের মধ্যেই কোনো না কোনো ভাবে অপরাধ প্রবণতা থাকে। সেই অপরাধ প্রবণতাকে নিয়ন্ত্রণ করা হয় আইনের যথাযথ প্রয়োগের মধ্য দিয়ে। বাংলাদেশের ক্ষেত্রে যেটি হয়েছে, সত্যিকার অর্থেই কোন ক্ষেত্রে আইনের যথাযথ প্রয়োগ নেই। যে যে ক্ষেত্রে রয়েছে সেক্ষেত্রে সে যতটা পারে সেই জায়গাটাকে বুঝতে ডুমবে চুষে যে কোনো ভাবে টাকা রোজগার করে সে বৃত্তশালী হতে চায়, এবং বৃত্তশালী না শুধু, সে বৃত্তকে সমাজ এবং সংস্কৃতি স্বীকৃতি দেয়। ফলে দেখা যাচ্ছে যারা রাজনীতি করে ক্ষমতায় গেলেই তারা আঙুল ফুলে কলাগাছ হয়, ডাক্তার সাহেবরা রোগীকে জিম্মি করে তারা টাকা রোজগার করতে চায়, ইঞ্জিনিয়ার সাহেবরা কন্ট্রাক্টরের কাছ থেকে টাকা নিয়ে তারা তাদের ব্যাপারে দেখে না, বিচারক সাহেবরাও একই কাজ করেন। তো সবভাবে ব্যাপারটা দাঁড়িয়েছে যে দুর্নীতি এখন সর্বস্তরে তার শেকড় চূড়ান্ত ভাবে শেকড় ছড়িয়েছে। ফলে যারা খাদ্য নিয়ে কাজ করে তারা চায় কত কম টাকা বিনিয়োগ করে কত বেশি লাভ করা যায়। যেমন ধরুন দেখা গেল দুধ গরু থেকে না ধুয়ে যদি ছানার পানির সাথে পাউডার মিল্ক দিয়ে এটা ওটা দিয়ে যদি দুধ বানানো যায় অনেক কম খরচ, লাভ অনেক বেশি, এবং এতে সে যদি বাড়ি ঘর দালান কোঠা গাড়ি ঘোড়া করে ফেলে তাতে কিন্তু সমাজ প্রশ্ন করে না, বরঞ্চ সমাজ তার ওই বৃত্তির জন্য তার মেয়েটির সাথে তার ছেলেটির সাথে অন্যেরা আত্মীয়তা করতে চায়। এই যে সাংস্কৃতিক ভাবে দুর্নীতি এবং দুর্নীতি প্রসূত বিষয়গুলোকে স্বীকৃতি দেয়া হচ্ছে, যে মানুষটি ক্ষমতায় যাওয়ার তিন দিন আগে স্পঞ্জের স্যান্ডেল পরে একটি পুরনো পাঞ্জাবি পরে ঢাকা শহরে ঘুরত, তার দল ক্ষমতাসীন হওয়ার মধ্যে সে একটি চকচকে গাড়ি কিনে ফেলে, তার গাড়িটি কোথেকে এলো, এই গাড়ি কেনার ২৫-৩০ লাখ টাকা কোথেকে এলো কেউ প্রশ্ন করে না। অথবা যে দেশে সরকারি কর্মচারীদের মানে ভালো পোস্টিং, ভালো জায়গায় বদলি অথবা ইত্যাদি টাকা দ্বারা কেনা বেচা হয়, সেই দেশে মানে অর্থ তো সবকিছুকে নিয়ন্ত্রণ করে, চিত্তকে নিয়ন্ত্রণ করে, মেধা এবং জ্ঞানকে নিয়ন্ত্রণ করে। যখন অর্থ দিয়ে সবকিছু নিয়ন্ত্রিত হয় তখন কিন্তু সমাজের প্রতিটি স্তরে, প্রতিটি জায়গা, প্রতিটি রন্ধ্রে কিন্তু এক ধরনের ভাঙন তৈরি হয়। ভাঙন তৈরি হলে এক ধরনের পতন তৈরি হয়। আমরা সম্ভবত সেই পতনের চূড়ান্ত পর্বে আছি বলেই আমরা শিশুর খাবারটির মধ্যে দূষণ তুলে দিই, শিশুর খাবারটিকে আমরা ভেজাল দিই, এবং গর্ভবতী মা যেটি খাচ্ছে, বারন্ত ছেলেকে যেটি খাচ্ছে, সবকিছুর মধ্যে ভেজাল দিয়ে আমরা অর্থের একটি দুর্নীতিগ্রস্ত হওয়ার প্রবণতা থেকে, অর্থ লোভের প্রবণতা থেকে আমরা একটা নীরব আত্মহত্যার দিকে ক্রমশ অগ্রসর হচ্ছি। এই সময় যে কাজটি হতে পারত সেটি হলো কোন একজন সহৃদয় শিল্প হৃদয় নেতা যদি তার ক্ষুদ্র রাজনৈতিক ক্ষমতা স্বার্থের বাইরে এসে দাঁড়িয়ে মানুষের কল্যাণে ডাক দিত, মানুষকে মানুষের জন্য জেগে উঠার জন্য দুর্নীতিকে সমূলে, সেটি শুধু খাদ্য খাত থেকে নয় প্রত্যেকটা খাত থেকে উৎখাত দিয়ে ডাক দিতে পারত, তাহলে সম্ভবত আমরা ফুটে দাঁড়াতে পারতাম। এবং একই ব্যাপার কিন্তু আমরা যেমন খাদ্য দেখেছি ডেঙ্গু নিয়ে সম্প্রতি যে মহা দুর্যোগে আমরা মুখোমুখি হচ্ছি, সেখানেও কিন্তু আমরা দেখেছি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিগণ তাদের নিজেদের গুণগান এবং নিজেদের দোষ ঢাকার জন্য অন্যের ঘরে দোষ চাপিয়ে দিয়ে তারা দিব্যি আছে, যেন মনে হয় আমি যে দূষণযুক্ত ভুক্তি খাচ্ছি ওটা আমার অপরাধ, আমার ডেঙ্গু হচ্ছে কি আমার অপরাধ। তাহারা বহাল তবিয়ত থেকে দেশের মানুষের ট্যাক্সের টাকাকে নানাভাবে উড়িয়ে তারা এক ধরনের সমৃদ্ধ জীবনযাপন।
জি, আমরা আবার আলোচনায় আসছি, একজন শ্রোতা যুক্ত হয়েছেন, দেখি তিনি কি প্রশ্ন করেন। হ্যালো দীপক চক্রবর্তী, জি নমস্কার।
জি আমি দীপক চক্রবর্তী বলছিলাম, বাংলাদেশ পঞ্চগড় থেকে।
বলুন ভাই, ভালো আছি, আপনি কি জানতে চান?
আমার প্রশ্ন হচ্ছে, আজকে যে আমাদের প্যানেল অতিথি খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার জন্য ভয়েস অফ আমেরিকা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই, যে আমাদের প্যানেল ছাড়া আমাদের চিত্র আগে যে বললো একজন গর্ভবতী মাকে আমরা ভেজাল খেলাচ্ছি, একজন আমার শিশু বাচ্চাকে আমরা ভেজাল খেলাচ্ছি, আমি তার সঙ্গে আমি একমত। কেন একমত দেখবেন, এই যে কয়েকদিন আগে আপনি দেখবেন যে আমে ভেজাল এবং দুধে যে ভেজাল, তা আমরা যে এই ভেজাল খাদ্য যে খাচ্ছি এবং যে আমরা গ্রহণ করতেছি এর দায় কে নিবে? এর দায় কি আমরা কি জনগণ, না এর দায় কোন বড় বড় যারা আষ্টমহলে যারা দায়িত্ব ভূমিকা পালন করতেছেন তারাই এর দায়িত্ব ভূমিকা নেবেন। যে আমরা ভেজাল আমরা জানি প্রত্যেকটা ক্ষেত্রেই যদি আমরা ভালো একটা জিনিস কিনতে যাই ভেজালের ফুল ছাড়া কোনো মনে হয় বেশি অংশেই ভেজাল। ভেজালের দায়িটা কি সাধারণ মানুষ
আপনাকে অসংখ্য ধন্যবাদ। দায় কে নেবে ডাক্তার নাকিবউদ্দিন এই প্রশ্ন থাকলো। আরেকটি প্রশ্ন করি এস এম মহিউদ্দিন টিটু নামে একজন লিখেছেন, দেশীয় উৎপাদিত গরুর দুধ এবং অ্যান্টিবায়োটিক থাকলে তা মিডিয়ায় প্রকাশ না করে সরকারিভাবে ব্যবস্থা নিলে ভালো হতো, কারণ বাংলাদেশের মানুষকে অনেক কষ্টে দুধ খাওয়ানো শেখানো হচ্ছে। এই সংবাদ সত্য হোক বা মিথ্যা হোক এতে আবার ২০ বছর পেছনে চলে যাবে। আরেকজন লিখেছেন, অজয় কুমার সরকার, সরকারি ও রাজনীতি কিছু দাদা দিদিদের সহায়তায় এসব চলে, তার মানে দুর্নীতির সঙ্গে রাজনীতি সুশাসনের অভাব এসব যুক্ত করেছেন। আমাদের দেশে গরুর দুধের চেয়ে দেশি বিদেশি নকল পাউডার দুধ ও কনডেন্স মিল্ক খাচ্ছে, এগুলো নিয়ে কেন প্রকাশ করা হয়নি? আচ্ছা, এরকম অসংখ্য মানুষ অসংখ্য মন্তব্য করেছেন। এখন প্রশ্ন হচ্ছে শুধু দুধের না, বিভিন্ন খাদ্যদ্রব্যে এই যে ফরমালিন, ক্যালসিয়াম কার্বাইড, হাইড্রোজ, ইউরিয়া, আর্টিফিশিয়াল সুইটনার, তারপরে কালার, আর্টিফিশিয়াল কালার, নাইট্রোজেন, এইসব কেমিক্যাল যে যুক্ত করা হচ্ছে, এগুলো প্রতিরোধ করার উপায় কি? আলোচনা তো হচ্ছে নানান রকম, ডক্টর নাকিবউদ্দিন, এগুলো থেকে বেরিয়ে আসার উপায়টা কি?
বেরিয়ে আসা যেটা আমি মনে করি, প্রথম কথা হলো যে একদম উপর থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত সবাইকে সচেতন হতে হবে এবং সবাইকে জাতীয় বোধটুকু প্রয়োগ করতে হবে যে আমি যে বাংলাদেশকে ভালোবাসি, আমি আমার এই আমার যে ক্ষমতা এখান থেকে আমি এটা প্রয়োগ করছি। সেটা কিভাবে, তার আগে আমি তিনটা ইংরেজি অ্যালফাবেট দিয়ে আমি একটা প্রসঙ্গ যেটা আগেও আলোচিত হয়েছে আমি একটু আমার বোধটুকু বলি। REC, এই তিনটা শব্দ দিয়ে আমরা খুব সংক্ষেপে REC REC, তো আর দিয়ে কি হয়, রেগুলেশন। তো খাবারের এই ধরনের জিনিস হতে পারে ল্যাক অফ রেগুলেশন, কিন্তু আমরা কিন্তু জানি যে প্রচুর আইন রয়েছে বাংলাদেশে, ঠিক আছে, লোকবল রয়েছে, ল্যাক অফ এনফোর্সমেন্ট, REER এনফোর্সমেন্ট, সো প্রয়োগ হচ্ছে কি হচ্ছে না, এটা এখানে কি ল্যাকিং কোনো আছে কিনা, সেটা আপনারাই এবং খবরের কাগজে যারা রয়েছেন, যারা সাধারণ আমরা যারা রয়েছি, আমরা সবাই দেখছি কি আছে। এবং লাস্টে যে সিটা, সেটা হলো করাপশন। সো REC এর মধ্যে ল্যাক অফ রেগুলেশন, ল্যাক অফ এনফোর্সমেন্ট এবং করাপশন, এই তিনটা হচ্ছে আমাদের সামাজিক নৈতিকতার প্যারামিটার বা পরিমাপক। এগুলো যদি আমরা কনস্ট্যান্টলি মনিটর করে বারবার সোচ্চার হই যে হ্যাঁ এখানে এই ল্যাকিংসটা রয়েছে, এখানে এই ল্যাকিংসটা হচ্ছে, তাহলে এই জিনিসটা খুব সহজে বের হয়ে আসবে। একটা জিনিস, যেমন আমি নিজে যেহেতু চিকিৎসক, একটা ট্রেন্ড আমি লক্ষ্য করছি দেশে, সেটা হচ্ছে যে রিসেন্টলি গত ১০ বছর বা ১৫ বছর এরকম সময়কালের মধ্যে ক্যান্সার, আমি খালি একটা নন কমিউনিকেবল ডিজিজ নিয়েই প্রসঙ্গটা আনছি, ক্যান্সারের প্রকোপ বেড়ে গেছে, প্রচুর ক্যান্সার হচ্ছে, লিভারে ক্যান্সার, কিডনিতে ক্যান্সার, মস্তিষ্কে ক্যান্সার, ফুসফুসে ক্যান্সার, কেন হচ্ছে? শিশুদের মধ্যে রেয়ার ডিজিজ গুলো এগুলো দেখা যাচ্ছে, কেন হচ্ছে? এগুলো কি আমাদের মাথা ব্যথার, শুধু মাথা ব্যথা না, আমি বলবো প্রচন্ড মাথা ব্যথার কারণ হতে পারে না? এবং আমি মনে করব যে সবাই তো বাংলাদেশকে ভালোবাসেন, যেমন একজন দুধ নিয়ে গবেষণা করলেন, সবাই কেন তার সেই ক্ষেত্র থেকে এগিয়ে আসেন না? আরেকটা তথ্য, আমি মনিটরিং এর কথা যেহেতু বললাম, বাংলাদেশের শিল্প খাতে ফরমালিনের প্রয়োজন হয় ৪০-৫০ টন। আপনি জানেন গত অর্থ বছরে ফরমালিন কত টন আমদানি করা হয়েছে দেশে? ২০৫ টন। যেখানে আমাদের প্রয়োজন ৪০-৫০ টন, সেখানে ২০৫ টন ফরমালিন গত বছর অর্থ বছরে আমদানি করা হয়েছে। তো এই বাকি যে ১৫০ টন অ্যাপ্রক্সিমেটলি ফরমালিন, এটা কোথায় গেল?
আচ্ছা, এখন এই এই আমদানি করার আশা, শুধু ফরমালিনের কথা আপনি বললেন, শুধু ফরমালিন ছাড়াও
যে একটা উদাহরণ দিলাম,
হ্যাঁ, যেরকম যে ধরনের অন্যান্য রাসায়নিক দ্রব্য আমদানি করা হয় বা অন্য যেসব কেমিক্যাল আমদানি করা হয়, সেগুলোর সঠিক ব্যবহার কেন করা হচ্ছে না, বা সেগুলোর ব্যবহারের কোনো সীমাবদ্ধতা মনিটরিং কেন করছে না, এটাও একটি প্রশ্ন।
এগুলোর প্রয়োজন রয়েছে, আচ্ছা কতটুকু প্রয়োজন এবং কত বেশি, তাহলে বেশিটা যাচ্ছে কোথায়? আর তবে একটা ব্যাপার আমি ক্লিয়ার করে বলি, যেমন দুধে যে অ্যান্টিবায়োটিকের উপস্থিতি নিয়ে কথা হচ্ছে, একটা উদাহরণ দিচ্ছি খালি, যে যেমন অ্যামক্সিসিলিন একটা অ্যান্টিবায়োটিক, এই অ্যান্টিবায়োটিকটা যদি আমরা মানুষকে খাওয়াই তাহলে কিন্তু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ডেভেলপ করে, মানে পরবর্তীতে আমাদের মানুষের যখন রোগ হবে তখন অ্যান্টিবায়োটিক খেলে আর কোনো কাজে দিবে না, কারণ অলরেডি আমরা এটা খাচ্ছি। কিন্তু বিভিন্ন দেশে, আমি মার্কিন যুক্তরাষ্ট্রের কথা জানি, যে বিভিন্ন দেশে দুধে কিন্তু স্বল্প পরিমাণ অ্যান্টিবায়োটিক টলারেন্স লেভেল যেটা বলে, সহনীয় ক্ষমতা, সেটা কিন্তু রয়েছে। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে যে হিসাবে বলা হয় 0.01 ppm বা 10 মিলিগ্রাম পার কিলোগ্রাম, এই পরিমাণ অ্যামক্সিসিলিন থাকতে পারে, কিন্তু যখন এটাকে ক্রস করে যায়, এটা অতিক্রম করে যায়, তখন আমরা এটা বিপদজনক। এবং ডক্টর ফারুক এবং অন্যান্য যারা পেয়েছেন তারা নিশ্চয়ই এর চেয়ে অনেক অনেক বেশি মাত্রার অ্যান্টিবায়োটিক এবং অন্যান্য পদার্থগুলো পেয়েছেন।
আচ্ছা, আমাদের হাতে আর মাত্র মিনিট দুয়েক সময় আছে, আমি একটি একজন কেউ প্রশ্ন ও একজন লাইনে আছেন। জি হ্যালো।
জি, আমি মনিরুজ্জামান শিবন বলছি বগুড়া থেকে।
জি ভাই বলুন, আপনি কি কোনো প্রশ্ন করবেন?
জি, আমার প্রশ্নটা হচ্ছে এই রকম, যে আমাদের অনেক উন্নয়ন হচ্ছে, অনেক কিছু দেখতে পাচ্ছি, সেটা অনেক ক্ষেত্রেই হচ্ছে, কিন্তু আমার কথা হলো যে এই যে খাদ্যে যে ভেজাল, সেটা দুধ বা অন্যান্য সবজিতে পর্যন্ত অলমোস্ট মানে সব রকম ফুড পয়জনাস, সেটা বেশি কিংবা কম, সেটার মাত্রা বিভিন্ন রকম হতে পারে। তো আমার কথা হলো যে এত কিছু করে কি হবে যদি আমি ঠিক বাঁচতেই না পারি, আমি যদি আমাকে যদি নিয়মিত পয়জনাস খাবার খেতে হয়।
জি, সেটা নিয়ে আজকে আসলে আমাদের আলোচনা, এটি বেসিক প্রশ্ন, প্রথম এবং শেষ প্রশ্ন এটি, যদি বাঁচতেই না পারি তাহলে কি কি হবে। ধন্যবাদ এই প্রশ্নটি করার জন্য। আমাদের এক শ্রোতা বন্ধু মন্তব্য করেছেন, গরুর দুধ নিয়ে বাড়াবাড়ির চাইতে নিকৃষ্ট কাজ হচ্ছে দেশে, দেশে কত নিকৃষ্ট কাজ হচ্ছে তা নিয়ে আলোচনা করুন। আপনার নাম এমডি ইয়াসিন আরাফাত। আরাফাত ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই মন্তব্যটি করার জন্য। আসলে এই দুধ নিয়ে আলোচনা করার কারণেই বেরিয়ে আসছে কিন্তু এই যে সুশাসনের অভাব, তারপরে দুর্নীতি, এইসব আলোচনা কিন্তু এই কারণেই আসছে। অসংখ্য ধন্যবাদ এই কথাটি বলার জন্য। ডক্টর লেলিন চৌধুরী, শেষ এক মিনিট যদি বলেন, আপনি প্রশ্নগুলো শুনলেন, মন্তব্যগুলো শুনলেন।
সেটি হচ্ছে বাংলাদেশে খাদ্য দূষণ নিয়ন্ত্রণের জন্য যে কাজটি করতে হবে, বিএসটিআই বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউট ল্যাব রয়েছে, সেখানে কোন খাদ্যের ছাড়পত্র দেওয়ার আগে কঠোর ভাবে মান নিয়ন্ত্রণ করে ছাড়পত্র দিতে হবে, এবং এর পরে যেটি করতে হবে, মাঝে মাঝে বাজার থেকে র্যান্ডম স্যাম্পলিং এর ভিত্তিতে সেই সব খাদ্যদ্রব্যের নমুনা সংগ্রহ করে তারা মাঝে মাঝে পরীক্ষা করবে, ক্রস চেক করবে,
কারণ অনেক সময় মেয়াদ উত্তীর্ণ খাবারও থাকে বাজারে।
হ্যাঁ, আরেকটি ব্যাপার হচ্ছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, আমরা ইতিপূর্বেও একটি দাবি উত্থাপন করেছি যে তারা বাংলাদেশের বাজারে যত প্রকার খাদ্য আছে গুরুত্ব অনুযায়ী সেগুলো ল্যাবে পরীক্ষা করার একটি রোড ম্যাপ ঘোষণা করুক।
জি, এবং অসংখ্য ধন্যবাদ।
ফলাফলের উপর ভিত্তিতে লাইসেন্স বাতিল করা হোক অথবা শাস্তি দেওয়া হোক, অর্থদণ্ড দেওয়া হোক, ইত্যাদি দেওয়া হোক, তো যেভাবেই হোক না কেন মানুষের মুখে
নির্ধারিত সময় শেষ হয়ে গেছে, এই জন্য আমাদের শেষ করতে হচ্ছে। আশা করি এই আলোচনা থেকে আমরা কিছুটা উপকার পাবো। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন শেগুফতা নাসরিন খুইন।